অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন বুধবার রাত, আর এখানে ওয়াশিংটনে এখন বুধবার দুপুর। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা সংবাদদাতা আমির খসরুর রিপোর্ট।
মিয়ানমারের কাছে প্রত্যাবাসনের জন্য 8,032 জন রোহিঙ্গার নাম হস্তান্তর করা হলেও এ পর্যন্ত 1,619 জনের ব্যাপারে তারা মতামত জানিয়েছে।
কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদন।
উত্তরবঙ্গের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ চাইছে বাংলাদেশ, দরকার ভিসা পরিষেবাও উত্তরবঙ্গের কোথাও।
আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয়, যুক্তরাষ্ট্রে বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপ ও আন্তর্জাতিক বাণিজ্য লড়াই। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। ভ্রমণ নিষেধাজ্ঞা সম্পর্কে ট্রাম্পের আদেশ বহাল রাখল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অল্প ভোটের ব্যবধানে 5টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার আদেশ বহাল রেখেছে। ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অন্যতম একটি বিতর্কিত নীতি বাস্তবায়নের ব্যাপারে জয়ী হলেন। এখন পক্ষে 5 বিপক্ষে 4 ভোটে সুপ্রিম কোর্ট রায় দেয় যে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন অনুযায়ী জাতীয় নিরাপত্তা বিষয়ে উদ্বেগের কারণে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারির সাংবিধানিক অধিকার প্রেসিডেন্টের রয়েছে। প্রধান বিচারপতি জন রবার্টস সংখ্যাগরিষ্ঠের অভিমত তুলে ধরেন এবং রায়ে লেখেন যে ভ্রমণে বিধিনিষেধ জারি করে ট্রাম্পের দেয়া নির্বাহী আদেশ প্রেসিডেন্টের কর্তৃত্বেরই অন্তর্ভুক্ত। রবার্টস আরও লিখেছেন, প্রেসিডেন্ট 1965 সালের অভিবাসন ও জাতীয় আইন অনুযায়ী নিঃসন্দেহেই এই শর্ত পূরণ করেছেন যে নির্দিষ্টভাবে ওইসব দেশের নাগরিকদের এদেশে আগমন যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থী। স্বভাবতই সুপ্রিম কোর্টের উদারপন্থী 4 বিচারপতি আদালতের গতকালের ওই রায়ে সম্মতি দেননি। বিচারপতি সোনিয়া সোতোমায়র 1944 সালের যে সুপ্রিম কোর্ট রায়ে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জাপানি আমেরিকানদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অন্তরীণ শিবিরে রেখেছিল তার সঙ্গে তুলনা করেছেন। বলেন, ইতিহাস আদালতের বিপথগামী এ সিদ্ধান্তের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিতে অবলোকন করবে না, তা করা উচিত হবে না। বিষয়টি নিয়ে বিশ্ব সংবাদের পর একটি সাক্ষাৎকার রয়েছে আমাদের অনুষ্ঠানে। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল কোর্টের বিচারপতি সীমান্ত অতিক্রমের পর মা বাবার সংস্রব থেকে বিচ্ছিন্ন শিশু সন্তানদেরকে পুনরায় মা বাবার সঙ্গে একত্রে মিলিত করার রায় দিয়ে সরকারের প্রতি নির্দেশ জারি করেছেন। মা বাবার অভিভাবকত্বের অনুপযুক্ততা যদি না থাকে বা মা বাবার সান্নিধ্য সন্তানের জন্য বিপজ্জনক যদি না হয়, তাহলে এটিকে প্রাথমিক ইনজাংশনের একটি অংশ বলে বিবেচনা করতে হবে, বলা হয় ওই রায়ে। বাবা মাকে এক জায়গায় আটকিয়ে রেখে সন্তানদেরকে ভিন্ন আর এক স্থানে বিচ্ছিন্ন করে আটকিয়ে রাখা হয়েছে, এরকম পরিস্থিতিতে আমেরিকার সিভিল লিবার্টিজ ইউনিয়নের আনীত ইনজাংশন মামলায় যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জাজ ডেনা সেবর রয় এ রায় দিয়েছেন। 2 মাস আগে প্রেসিডেন্ট ট্রাম্প যেই যুক্তরাষ্ট্রের সীমান্ত অতিক্রম করবে অবৈধ পন্থায়, তার ক্ষেত্রেই শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা হবে। এ নির্দেশ বলবতের পর থেকে যাবৎ 2,300 অভিবাসী শিশু সন্তানকে মা বাবার কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রে বিদেশ থেকে বিনিয়োজিত প্রযুক্তি সংশ্লিষ্ট বিনিয়োগ যাতে দেশের নিরাপত্তার জন্য হুমকি হয় সে ব্যাপারটি পর্যালোচনা করে দেখবার জন্যে প্রেসিডেন্ট ট্রাম্প আইন অনুমোদন করতে বলে চাপ দিচ্ছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসকে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সংশ্লিষ্ট কোম্পানিগুলোয় চীনের বিনিয়োগ এবং চীনে উচ্চ প্রযুক্তি নির্ভর রফতানির ওপর সীমাবদ্ধতা আরোপের জন্য ট্রাম্প প্রাথমিকভাবে আহ্বান জানিয়েছিলেন। তবে এখন মত বদলিয়ে কংগ্রেসের আইন প্রণেতাদেরকে বর্তমানের চালু পর্যালোচনা প্রক্রিয়ার সম্প্রসারণের জন্য আহ্বান জানানো হচ্ছে। ট্রাম্প বলছেন, কংগ্রেস যদি আইন প্রণয়নে অপারগ হয় তাহলে সেক্ষেত্রে তিনি প্রযুক্তি লেনদেন ক্ষেত্রে বৈশ্বিক পর্যালোচনার বর্তমান যে কর্তৃত্ব রয়েছে সেটাই অনুসরণ করবেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য এখন বেজিংয়ে রয়েছেন। বিশ্বের মহাবলী দুই অর্থনৈতিক দেশের মধ্যেকার বর্ধমান কূটনৈতিক, সামরিক ও অর্থনৈতিক চাপানউতোরের মাঝখানে অনুষ্ঠিত হচ্ছে আলোচনা। ম্যাটিস আজ বুধবার চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহিকে বলেছেন যে দুদেশের মধ্যেকার বৃহত্তর সম্পর্কের প্রেক্ষাপটে দেশ দুটির সামরিক সম্পর্কের গুরুত্ব অপরিসীম এবং প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহির সঙ্গে তিনি কথা বলতে চান অকপটে, আন্তরিকভাবে। উল্লেখ্য, আসন্ন বহুপাক্ষিক প্রশান্ত মহাসাগরীয় নৌমহড়ায় সামিল হবার জন্যে চীনের প্রতি দেওয়া আমন্ত্রণ ম্যাটিস প্রত্যাহার করে নিয়েছেন। আপনারা ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিশ্ব সংবাদ শুনছেন।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে মিয়ানমারের পক্ষ থেকে কোনো আগ্রহই দেখানো হচ্ছে না, জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
বাংলাদেশের কর্মকর্তারা ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন, গত ফেব্রুয়ারিতে 8032 জন রোহিঙ্গার যে তালিকা যাচাই বাছাইয়ের জন্য মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছিল বুধবার পর্যন্ত, সেই তালিকার 1619 জনের ব্যাপারে দেশটি তাদের মতামত জানিয়েছে। মিয়ানমার কর্তৃপক্ষ বলছে 1387 জনকে তারা প্রত্যাবাসনে রাজি, বাকি 21 জন সম্পর্কে তারা বলেছে তারা সন্ত্রাসী এবং 211 জন তাদের নাগরিক নন বলে জানানো হয়েছে। তালিকার বাকি 6413 জনের ব্যাপারে কবে সিদ্ধান্ত নেওয়া হবে তা জানানো হয়নি। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও প্রথম তালিকার নাম যাচাই বাছাই সম্পন্ন না হওয়ায় দ্বিতীয় দফার তালিকা হস্তান্তর করা যাচ্ছে না বলে বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বুধবার সবশেষ এক প্রতিবেদনে নতুন তথ্যাদি দিয়ে বলেছে, দেশটির সেনাবাহিনীর 13 জন উচ্চপদস্থ কর্মকর্তা রাখাইনে হত্যা, ধর্ষণ ও রোহিঙ্গা বিতাড়নের সাথে সরাসরি সম্পৃক্ত। অ্যামনেস্টি তাদের বিচার দাবি করেছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে সে জায়গায় আবার নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি, জানাচ্ছেন আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানিয়ে বলেন,
নির্বাচনের নামে শুধুমাত্র একটি তামাশা অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাচ্ছে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের মাধ্যমে সরকার জিসিসি নির্বাচনে বিএনপির বিজয় ছিনিয়ে নিয়েছে। বিএনপি মহাসচিব বলেন, সরকার আবার প্রমাণ করল তারা গণতন্ত্রে বিশ্বাস করে না এবং ক্ষমতা কুক্ষিগত করতে স্থানীয় সরকার নির্বাচনেও তার ভাষায় নির্লজ্জভাবে ভোট ডাকাতি করে সব নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না বলে তিনি অভিযোগ করেন। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার অনুষ্ঠিত জিসিসির মেয়র নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী হাসানউদ্দিন সরকারের বিরুদ্ধে জয়লাভ করেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জম আলী বলেছেন যে ভারতের উত্তরবঙ্গ, নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগ সহজ করবার লক্ষ্যে বাগডোগরার সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ এবং শিলিগুড়িতে ভিসা পরিষেবার প্রয়োজন, জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
আগামী বছরেই গৌহাটির সঙ্গে বিমান যোগাযোগেরও পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। রাষ্ট্রদূত বললেন, এখন বাংলাদেশিরা আগে কলকাতায় আসে, তবেই বাগডোগরা বা নিউ জলপাইগুড়িতে যেতে পারে, বা ভারতীয় নাগরিকরাও উত্তরবঙ্গ থেকে কলকাতায় আগে এসে ভিসা করিয়ে তবেই বাংলাদেশে যেতে পারেন। শিলিগুড়িতে ভিসা পরিষেবার ব্যবস্থা হলে সেখানেই বিদেশি নাগরিকদের যাতায়াতের অনেকটা সুবিধে হয়, দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে। সেই 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের আগে দুদেশের মধ্যে 8টি জায়গায় রেল যোগাযোগ ছিল, এখন রয়েছে 6টি মাত্র। বাকি 2টি যোগাযোগও শিগগিরই পুনঃস্থাপিত হবে বলেই হাই কমিশনার আশা করছেন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বল্টনকে আজ বুধবার বলেছেন, বল্টনের মস্কো সফর যুক্তরাষ্ট্র রুশ সম্পর্ক পুনঃস্থাপনের আশ্বাসকে আরও সুদৃঢ় করবে। এই মুহূর্তে দেশ দুটির সম্পর্ক তেমন ভালো কোনো অবস্থানে বিরাজমান নয় বলে মন্তব্য করেছেন পুতিন। হোয়াইট হাউস প্রেস সচিব সেয়ারা স্যান্ডার্স এক টুইট বার্তায় লিখেছেন, কট্টরপন্থী পরামর্শক বল্টন বারবারই রাশিয়ার বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছেন এবং এখন তিনি যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ক নিয়ে রাশিয়ার অপরাপর কর্তা ব্যক্তিদের সঙ্গেও আলোচনা করবেন। নাইজেরিয়ার মধ্যাঞ্চলের মালভূমিবর্তী প্রদেশের গভর্নর গেল সপ্তাহে প্রধানত মুসলিম রাখাল শ্রেণী এবং খ্রিস্ট ধর্মাবলম্বী খামার মালিকদের মধ্যেকার সংঘর্ষে নিহতের সংখ্যা নতুন করে হিসেব করে উল্লেখ করেছেন। গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট বুহারির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গভর্নর সাইমন লালং বলেন, সংঘর্ষে নিহতের সংখ্যা হৃদয় বিদারক, মারা গিয়েছেন 200-এরও বেশি মানুষ, রবিবার কর্তৃপক্ষীয় সূত্র হতে মৃতের সংখ্যা 80 বলে উল্লেখ করা হয়েছিল। ভূমি সম্পদ কেন্দ্রিক লড়াই রাখাল শ্রেণী ও খামার মালিকদের মধ্যে চলে আসছে দীর্ঘদিন যাবৎ। খবর শেষ হলো।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 190 মিটারে 1575 কিলোহার্টজে। মুসলিম দেশের পর্যটকদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়ে আরোপিত নিষেধাজ্ঞা আইন বলবৎ রেখেছে সুপ্রিম কোর্ট। ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া ও ইয়েমেনের পর্যটকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকছে। নতুন করে নিষেধাজ্ঞা জারি হয়েছে উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলার পর্যটকদের ওপরে। বিষয়টি নিয়ে সেলিম হোসেন কথা বলেছেন অভিবাসন বিষয়ক পরামর্শক মইনুল নাসেরের সঙ্গে।
মইনুদ্দিন নাসের, স্বাগত জানাচ্ছি আপনাকে আজকের অধিবেশনে। আমি আজকে আপনার কাছে জানতে চাচ্ছি মূলত মুসলিম দেশের পর্যটকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়ে যে নিষেধাজ্ঞা আরোপের যে নির্বাহী আদেশ ছিল সেইটার উপরে একটা রায় হয়েছে সুপ্রিম কোর্টের, যাতে 5টি দেশের পর্যটকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তো এরপরে কি হবে?
না, ট্রাভেল ব্যান, এটা প্রথম দিক থেকে এটা একটা বিতর্কিত একটা সিদ্ধান্ত বলে মনে হয়েছিল, এবং সেটা সুপ্রিম কোর্ট যেভাবে এটাকে ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যাটা বলেছেন যে নিরাপত্তার কারণে, সিকিউরিটির কারণে তারা মানে যেটা ব্রড বেস যেটা করেছে সেটা মনে হয়েছে সাধারণত ব্রড বেস কারণে। এটাকে ইন্টারপ্রিটেশন, কনস্টিটিউশনের ইন্টারপ্রিটেশন অনেক ব্রড হতে পারে, এটা ওই ব্রড ইন্টারপ্রিটেশন করে তারা বলেছে যে এই যে আদেশ দিয়েছে এটা নিরাপত্তার কারণে, সেটা সেই আদেশটাকে তারা বলেছে যে পাঁচটা দেশের উপর ট্রাভেল ব্যান বহাল রেখেছে। কিন্তু এটা যে সুপ্রিম কোর্টের এই আদেশ পাঁচটা মুসলিম দেশের উপরে যে ট্রাভেল ব্যানের বহাল রেখেছে সেই কারণে এটাকে এটা বৈষম্যমূলক একটা সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে, এবং অধিকাংশ মুসলিম ওই ওই যে এই ট্রাভেল ব্যানের কারণে এইখানে যারা যে মুসলিমরা আছে তারাও কিন্তু কিছুটা বৈষম্যের আচরণের শিকার বলে তারা নিজেদেরকে মনে করছে। এবং এটা আলটিমেটলি এটা যে যদি ক্ষোভে সঞ্চার করে তাহলে কি বৃহত্তর কোনো নিরাপত্তার জন্য এটা হুমকি হতে পারে কিনা ভবিষ্যতে, সেটাও বিচার বিবেচনা করা দরকার। আমার মনে হয় এটা নিয়ে এই যে ট্রাভেল ব্যানের বিষয় নিয়ে স্পেসিফিক্যালি কংগ্রেসের মধ্যে আলোচনা হওয়া উচিত, এবং এটি এ বিষয়ে পার্টিকুলার একটা সম্প্রদায় যাতে এটা কোনো নিজেদেরকে হেয় মনে না করে এবং নিজেদেরকে বৈষম্যমূলক আচরণের শিকার মনে না করে সেজন্য এটা আলোচনা হওয়া উচিত বলে আমি মনে করি। দিস ইজ
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পরপরই প্রথমে 6টি মুসলিম দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিলেন, নির্বাহী আদেশ দিয়েছিলেন। এরপরে বোধহয় এটা আর একটু সংস্কার করে 7টি করা হয়েছিল, এবং বিভিন্ন মহল থেকে আপিল করা হয়েছিল, যার কারণে আমরা দেখেছি বোধহয় 2 বা 3টে ডিস্ট্রিক্ট আদালত থেকে মানে এই আদেশের বিরুদ্ধে রায় এসেছিল। পরে সরকারি আপিলের পরে এই সুপ্রিম কোর্টের এই রায় দিল, এবং এখন দেখা যাচ্ছে যে 5টি দেশের উপর রাখা হয়েছে। সুদানের নাম বাদ দেওয়া হয়েছে, ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া এবং ইয়েমেন, এই 5টি মুসলিম দেশের নাম আছে ভ্রমণ নিষেধাজ্ঞায়, এবং অমুসলিম 2টো দেশ উত্তর কোরিয়া এবং ভেনেজুয়েলার পর্যটকদের উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো অভিবাসীর দেশ যুক্তরাষ্ট্র, আবার পর্যটকরাও আসেন এখানে নানান কারণে, ব্যবসা করতে আসেন নানান কারণে, তো সব মিলে যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপর কী প্রভাব ফেলবে, বা মানে সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের উপর কী প্রভাব ফেলবে?
না, সামগ্রিকভাবে এটা তো আমি বলছি মানে যে তারা এই আইন যে আদালত যে সুপ্রিম কোর্ট দিয়েছে যে নির্বাহী আদেশটা ছিল সেই আদেশটা আমাদের একটু লক্ষ্য করা উচিত। সেটা ছিল যে আপনি কোনো দেশকে আপনি ইনক্লুড করতে পারবে তারা এখান থেকে বাদও দিতে পারবে, সেটা ছিল, এবং তারা নতুন করে আবার কিন্তু কোনো একটা দেশকে এখানে ট্রাভেল ব্যানের আন্ডারে নিয়ে আসতে পারে যে কোনো কাজেই এটা একটা যার ধরনের একটা একটা বৈষম্যমূলক আচরণ বলে তখনই মনে হয়েছিল যে আরো নতুন নতুন কোনো দেশ সেখানে ইনক্লুড করা হয় কিনা অর্থনৈতিক ইয়ের মধ্যে অবশ্যই প্রভাব ফেলবে। যেমন মানে ধরেন যে জার্মান বলতে যে আমাদেরকে কিভাবে আমেরিকাকে বাদ দিয়ে সার্ভাইভ করতে হয় সেটাকে আমার দেখতে দেখা উচিত, তখন আমাদের সার্ভাইভ করা যায় আমেরিকাকে বাদ দিয়ে, এটা যে মার্কেল যেটা বলেছিল, সেরকম অনেক মুসলিম যারা আমেরিকার সাথে বাণিজ্য করে ব্যবসা বাণিজ্য করে তারা অনেক ক্ষেত্রে সফর নিষেধাজ্ঞার কারণে তারা হয়তো বলবে যে আমেরিকাকে আমেরিকার থেকে ব্যবসা বাণিজ্য ওই দিক থেকে গিয়ে আমরা এদিকে সম্প্রসারণ করার চিন্তা ভাবনা করতে পারে, সেটা আমাদের বাণিজ্যিক যে লেনদেন সেটা সেটাতে কিছুটা কিছুটা না অনেকটা প্রভাব পড়বে বলে আমার মনে হয়। এখন মানে সুপ্রিম কোর্ট সিকিউরিটির দৃষ্টিকোণ থেকে এটাকে বিশ্লেষণ করেছে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বা অন্য কোনো মানবিক দৃষ্টিকোণ বা এই যে ভয়ভীতির বা ইয়ের দৃষ্টিকোণ থেকে এটাকে বিশ্লেষণ করা হয়নি।
মূল বিষয় হলো জাতীয় নিরাপত্তা,
জাতীয় নিরাপত্তাকে দিক থেকে এটাকে বিশ্লেষণ করেছে। কাজেই এই বিশ্লেষণের সাথে সাথে এটা 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 শেষ না, এখানে দিস ইজ নট দি এন্ড। এখন মানে সুপ্রিম কোর্টের পরেও আপনার যারা জনপ্রতিনিধি যারা আছেন তারা এই বিষয়ে ব্যাপকভাবে আলোচনা করে এটা ই করা উচিত বলে আমি মনে করি,
তার মানে
এই ব্যাপারে আইন প্রণয়ন করা উচিত বলে আমি মনে করি।
মঈনুদ্দিন নাসের, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ আমাকে নেওয়ার জন্য।
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় যুক্তরাষ্ট্রে বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপ এবং আন্তর্জাতিক বাণিজ্য লড়াই, আর সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহিরা কিবরিয়া আপনাকে। যেমনটি একটু আগেই শুনলেন যে আপনাদের জিজ্ঞাসা এবং আমাদের অতিথি বিশেষজ্ঞদের জবাবের এই আয়োজন হ্যালো ওয়াশিংটনের আজকের সংকলনের আলোচ্য বিষয় হচ্ছে বিদেশি কিছু পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক কর আরোপ এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব ও প্রতিক্রিয়া। আজ আমাদের অতিথি প্যানেলে রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক ও বিশ্লেষক, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির মানব সম্পদ বিষয়ে প্রতিবেদন পরিচালক ডক্টর সেলিম জাহান। ডক্টর সেলিম জাহান, আপনাকে স্বাগত।
ধন্যবাদ।
এবং রয়েছেন নিউ ইয়র্কের লং আইল্যান্ড ইউনিভার্সিটির বিজনেস বিভাগের অধ্যাপক অর্থনীতিবিদ ডক্টর শওকত আলী। ডক্টর শওকত আলীকে এখনও আমরা তার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারিনি, চেষ্টা করছেন আমার সহকর্মীরা। তো যেমনটি আমরা জানি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ও ইউরোপীয় ইউনিয়ন এবং কানাডা থেকে আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়াম জাতীয় পণ্যের উপর 25-10% শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন এবং জবাবে আমেরিকান পণ্যেও পাল্টা শুল্ক বসানোর হুমকি দেয় আক্রান্ত দেশগুলো। ভারত এরই মধ্যে জানিয়েছে তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত কৃষি যন্ত্রপাতি, ইস্পাত, লোহা 29টি পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করবে এবং ভারতের এই সিদ্ধান্ত 4 অগস্ট কার্যকর হওয়ার কথা। এদিকে আমরা এও জানি যে অর্থনীতিবিদরা বলছেন যে ট্রাম্প প্রশাসন অর্থনীতির ব্যাপারে সংরক্ষণবাদী দৃষ্টিকোণ নিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন, ক্যানাডা এবং চীন এ সম্পর্কে তাদের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এবং চীনও পাল্টা ব্যবস্থা ঘোষণা করায় প্রেসিডেন্ট ট্রাম্প $5,000 কোটি মূল্যের চীনা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। তিনি আরও $20,000 কোটি মূল্যের চীনা পণ্যের উপর শুল্ক আরোপ করার কথা বলছেন। অনেকেই মনে করেন যে এর ফলে কার্যত বিশ্ব অর্থনীতিতে শক্তিশালী দেশগুলোর মধ্যে এক ধরনের বাণিজ্য লড়াই শুরু হয়ে গেছে। এ সম্পর্কে প্রথমেই ডক্টর সেলিম জাহানের সংক্ষিপ্ত ভূমিকা।
আমার মনে হয় যে কথাটি দিয়ে আপনি শুরু করেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই জানি যে বাণিজ্য যখন অবাধ হয়, যখন মুক্ত হয়, তখন সেটা থেকে প্রত্যেকেই লাভবান হয়, কারণ সেখানে একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়, শ্রমিকের দক্ষতা বাড়ে, বাজার সম্প্রসারিত হয়। সুতরাং সেই দিক থেকে আমার মনে হয় যে মুক্ত বাণিজ্যের একটা বিরাট ভূমিকা প্রবৃদ্ধি অর্জনে, অর্থনৈতিক উন্নয়নে আছে। এখন প্রশ্নটা হচ্ছে যে সংরক্ষণবাদী নীতি এখানে গ্রহণ করা হয়েছে তার ফলে প্রত্যেকেই প্রত্যেক রোগের দ্বারা আক্রান্ত হবেন, কারণ যখন আমি একটি শুল্ক বসাবো কোনো পণ্যের উপরে বা কোনো দেশের পণ্যের উপরে, সেই দেশটি তো আর নিশ্চুপ হয়ে বসে থাকবে না, সেও একটি শুল্ক বসাবে। তো এর ফলে যেটা হবে যে ক্রমান্বয়ে একটি সংরক্ষণবাদী নীতির প্রতিক্রিয়া হিসেবে আরেকটি সংরক্ষণবাদী নীতি গ্রহণ করা হবে। মূলত ব্যাপারটি দাঁড়াচ্ছে যে আমরা যদি প্রত্যেকেরই একটি চোখ নষ্ট করে দেই তাহলে পরে চূড়ান্ত বিচারে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে। তো এই জিনিসটি আমার মনে হয় যে সংরক্ষণবাদী নীতি যেটা আমাদের বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র গ্রহণ করেছে তাদের সেটা বোঝা উচিত।
হ্যাঁ, এই কথাটা ঠিক। ডক্টর শওকত আলী এইমাত্র আমাদের সঙ্গে যোগ দিলেন, আপনাকে স্বাগতম ডক্টর শওকত আলী। হ্যাঁ, আমরা একটু আগেই বলছিলাম যে যুক্তরাষ্ট্র যে নীতি নিয়েছে এবং বাণিজ্যের উপর, বিশেষ করে মানে বিদেশ থেকে আসা পণ্যের উপর অবশ্যই যে অতিরিক্ত শুল্ক ধার্য করছে, সে নিয়ে সে দেশগুলোতে প্রতিক্রিয়া হয়েছে, অন্যান্য জায়গায়ও প্রতিক্রিয়া হয়েছে, এবং অনেকে বলছেন যে এটি যুক্তরাষ্ট্রের একটি সংরক্ষণবাদী নীতি। এই সম্পর্কে একটু আগেই ডক্টর সেলিম জাহান আলোকপাত করছিলেন। ডক্টর শওকত আলী, আপনার মন্তব্য কী হবে সংক্ষিপ্ত?
এখানে থ্যাংক ইউ। একটা বিষয় আমাদের স্বীকার করতে হবে যে দীর্ঘদিন থেকে কিন্তু যুক্তরাষ্ট্রের যে ট্রেড ইমব্যালেন্সটা চলে আসছে এটা অনেক আগে থেকেই শুরু হয়েছে। তো প্রেসিডেন্ট ট্রাম্প তার অনেকগুলো নীতি পরিবর্তন করেছেন, যেখানে তিনি চিন্তা করছেন যে যুক্তরাষ্ট্রের এতে বাণিজ্যিক সুবিধা গ্লোবালি ইন্টারন্যাশনালি এটা পারবে বা অ্যাডভান্টেজ হবে, কিন্তু যে পদ্ধতিতে তিনি এগিয়ে গেছেন এটা সম্পূর্ণ রং বলে আমি মনে করি। কারণ তিনি একাধারে তার যে ট্রেড বড় পার্টনার যেটা চীনের সাথে শুধু লড়াই করছে না, তার নিকটতম প্রতিবেশী কানাডা মেক্সিকোর সাথে তার একই রকম যুদ্ধ চলছে, যেটাকে আমরা বলেছি ন্যাফতা, যে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন, যেটা অনেক আগেই তৈরি হয়েছিল প্রেসিডেন্ট ক্লিন্টনের সময় থেকে চলে আসছিল। তিনি ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও একই অবস্থা করেছেন, শুধু তাই না, এমনকি এশিয়ান কান্ট্রি ইন্ডিয়া বা অন্যান্য দেশগুলোর সাথেও তার একই লড়াই চলছে। কিছুদিন আগে তাদের ন্যাটো পার্টনার আপনার টার্কি বলেছে যে প্রায় $1 billion ওয়ার্থ অফ এই যে গুডস অ্যান্ড সার্ভিসেস পরে ডলার বাই ডলার আপনার টার্কি তাদের ট্যারিফ ইম্পোজ করবে এগেনস্ট ইউনাইটেড স্টেটস ইম্পোর্ট। তো এই যদি হয় তাহলে দেখা যাবে যুক্তরাষ্ট্র তো খুব বড় দেশ, মার্কেটও বড় এবং এর রিস্কটা খুব বড়। তার যে ইন্টেনশন যেটা সেটা তো ফুলফুল হয়নি, সেটা শুধু তাই না, এটা ব্যাকফায়ার করবে। যেমন আমি একটা উদাহরণ দিই, আপনি হার্লি ডেভিডসন যে কোম্পানি যুক্তরাষ্ট্রের খুবই নাম করা যে মোটর সাইকেল কোম্পানির, এবং এর ডিমান্ড খুব বেশি এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকা ইউরোপে তো আছে, দেখেন তারা একটা প্ল্যান করেছিল যে আমরা হার্লি ডেভিডসনে যদি ইউরোপিয়ান ইউনিয়ন ট্যারিফ ইম্পোজ করে, যুক্তরাষ্ট্র যদি ট্যারিফটা ইম্পোজ করে তাহলে পাল্টাপাল্টি ইউরোপিয়ান ইউনিয়নও করবে, তাদের উপরেই করবে, এটা ঠিক আছে। তখন তারা প্ল্যান করলো যে আমরা এই ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমরা শুরু করব আপনার ইউরোপে। দেখেন আপনি দেখেছেন গতকালই প্রেসিডেন্ট তাদেরকে থ্রেট দিয়েছে, উইচ ইজ কমপ্লিটলি রং, ইকোনমিক সেন্স এর ভিতরে কিছু।
আমরা এই প্রসঙ্গে আরো ফিরে আসবো, কারণ আমাদের অনেক শ্রোতা অপেক্ষা করছেন প্রশ্নের জন্য এবং বারবার প্রশ্ন আসবেন। এই মুহূর্তে নিউ ইয়র্ক থেকে আছেন আবু তাহের। হ্যালো, হ্যালো জনাব আবু তাহের, আপনি লাইনে আছেন?
জি জি, আমি লাইনে আছি।
জি, আপনি আপনি প্রশ্ন করুন।
আমি যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হলো যে গ্লোবাল ওয়ার্ল্ড, এবং এইখানে যদি আমি বলি যে বাংলাদেশ ইজ ফার্স্ট, আমেরিকা ইজ ফার্স্ট, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, এবং এইসব করে যদি আপনার, কারণ এখন প্রত্যেক দেশের ইকোনমি এক দেশের সাথে আরেক দেশের ইকোনমি আপনার সম্পৃক্ত, এক্ষেত্রে এই যে প্রেসিডেন্ট ট্রাম্প যা বলছেন তাতে ওয়ার্ল্ড ইকোনমির উপরে একটু তো মারাত্মক ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, কারণ আমেরিকার পক্ষে একা চলা সম্ভব হবে না, ওয়ার্ল্ড এভরিবডি ডিপেন্ডেন্ট ইচ আদার। তো আমি জানতে চাচ্ছি যে উনি যে এই এই যে ঘোষণা দিলেন এবং যে করের যে ব্যাপারটি উনি কথা বলছেন, এইটার ইম্প্যাক্টটা, গ্লোবাল ইম্প্যাক্টটা কি হতে পারে বলে আপনারা মনে করেন?
হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। আমি আবার যাচ্ছি ডক্টর সেলিম জাহানের কাছে।
জি
আমার মনে হয় যে খুব সুন্দর প্রশ্ন করা হয়েছে, এবং আমি মনে করি যে যেটা আগেও বলছিলাম দুটো কথা, একটি হচ্ছে যে বর্তমানে সমস্ত দেশ সমস্ত অর্থনীতি একে অন্যের সঙ্গে সম্পৃক্ত, সুতরাং স্বাভাবিকভাবেই একটি দেশ যখন একটি ব্যবস্থা গ্রহণ করবে সেটির প্রভাব অন্য দেশে পড়বে, এবং যেহেতু আমরা সার্বভৌম রাষ্ট্রের কথা বলছি তখন অন্য রাষ্ট্রটি বা অন্য দেশটিও এটার উপরে একটা পাল্টা ব্যবস্থা নেবে, এবং সেটাই আমরা লক্ষ্য করছি যে ইউরোপিয়ান ইউনিয়ন পাল্টা ব্যবস্থা নিয়েছে, চীন পাল্টা ব্যবস্থার হুমকি দিয়েছে, ভারত একই কথা বলছে। তো এটার প্রথম প্রভাবটা যেটা পড়বে সেটি হচ্ছে যে এর ফলে আসলে দেখা যাবে যে একটা বাণিজ্য লড়াই শুরু হয়ে গেছে, এবং এই লড়াই থেকে কিন্তু কেউই লাভবান হবে না, দেখা যাবে যে ক্রমান্বয়ে প্রত্যেকই আসলে নিচের দিকে চলে যাচ্ছে, তাদের প্রবৃদ্ধির দিক থেকে, তাদের ভোগের দিক থেকে, তাদের বাণিজ্যের দিক থেকে, সুতরাং সেটি একটি প্রভাব। আর দ্বিতীয় যে প্রভাবটির কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে একটা সময় ছিল যখন যুক্তরাষ্ট্রের অর্থনীতি সমস্ত বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করত এবং তার উপরে একটা বড় ধরনের প্রভাব ফেলতে পারত, তো এখন তো সময় বদলে গেছে, এখন চীনের অর্থনীতি ধরা যাক সেটি যুক্তরাষ্ট্রের মতোই শক্তিশালী, আমরা জানি যে ইউরোপিয়ান ইউনিয়নের যে অর্থনীতি সেটাও একটা বড় অর্থনীতি, সেই ক্ষেত্রে যদি একটি দেশ এরকমের ব্যবস্থা গ্রহণ করে তাহলে পরে অন্য দেশ ব্যবস্থা গ্রহণ করলে পরে কিন্তু সমস্ত বিশ্বের মধ্যে আমি মনে করি যে এক ধরনের অর্থনৈতিক ভারসাম্যহীনতা এবং অর্থনৈতিক একটা অনিশ্চয়তা দেখা দেবে, যেটার প্রভাব অন্যান্য দেশের উপরেও গিয়ে পড়বে।
জি, আমাদের ঢাকা থেকে দুজন অর্থনীতিবিদ আছেন, তাদের কাছে যাওয়ার আগে আমরা একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি ম্যারিল্যান্ড থেকে কাইয়ুম খান। হ্যালো।
হ্যালো,
হ্যাঁ বলুন।
আমি কাইয়ুম খান কলম্বিয়ার ম্যারিল্যান্ড থেকে বলছি। আজকের আলোচ্যসূচি অত্যন্ত সমপ্রযোগী, বিশেষ করে এই মার্কিন অর্থনীতিতে এর কিভাবে প্রভাব পড়বে সুদূরপ্রসারী। আর আমি বিশ্ব অর্থনীতি বিষয়ে যাচ্ছি না, তবে ট্যারিফ একটি দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক বিষয়। এ ব্যাপারে মার্কিন অর্থনীতিতে একজন ভোক্তা বা ক্রেতা হিসাবে আমাদেরকে এটা কতদূর প্রভাবিত করবে, কি সমস্যায় আমরা পড়তে পারি, এ ব্যাপারে যদি আপনারা আলোকপাত করেন। আর বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে অদূর ভবিষ্যতে এর কি কোনো সুদূরপ্রসারী প্রভাব পড়বে কিনা। ধন্যবাদ
আপনাকে। বাংলাদেশ প্রসঙ্গে একটু পরেই আসছি। আমেরিকান অর্থনীতিতে এর কি প্রভাব পড়তে পারে ডক্টর শওকত আলী? হ্যালো, ডক্টর শওকত আলী আছেন লাইনে? হ্যালো,
ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমেরিকান অর্থনীতির কথাই যদি আসে তখন আপনার বলতে হবে যে আমরা প্রেসিডেন্ট হিসেবে কি দেখেছি, এর আগে কি ঘটনা ঘটেছিল। আমরা জানি আপনার প্রেসিডেন্ট দ্বিতীয় বুশ আপনার যখন ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধে ট্যারিফ ইম্পোজ করে তখন তার পাল্টা ট্যারিফ ইম্পোজ করে ইউরোপিয়ান ইউনিয়ন এগেনস্ট ইউনাইটেড স্টেটস ইম্পোর্টস। তাতে কি হয়, তাতে থাউজেন্ডস অফ পিপুল তারা জব হারায়, এবং পরবর্তীকালে প্রেসিডেন্ট বুশ সেকেন্ড বুশ সেটাকে আপনার বাতিল করে দিতে বাধ্য হয় কারণ আমেরিকান ইকোনমি রিসেশনের ভিতরে চলে যায়। ইন জেনারেল যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে আপনার আমেরিকার অর্থনীতি খুব একটা কোনো সুবিধাই করতে পারবে না, বরং লস হবে। যে উদাহরণটা আমি আপনাকে আগে দিয়েছিলাম সেখানে হার্লি ডেভিডসনের কথাই যদি আপনি ধরেন, আপনার ক্যান্সাস সিটি তারা 2019 সালে সেখানে তাদের যে হার্লি ডেভিডসন যে প্রোডাক্ট তারা বন্ধ করার কথা অলরেডি ঘোষণা করে দিয়েছেন, এতে প্রায় 800 থেকে 1,000 লোকের ইটস এ হাই পেইড জব, এই জিনিসগুলো তারা লস করতে যাচ্ছে ইমিডিয়েটলি উইদিন এ ইয়ার। অন্যান্য যে প্রোডাক্ট গুলো যারা আপনি দেখেন জি তারা অলরেডি ঘোষণা করেছে, তারা বলছে না যে ইট ইস ডাইরেক্ট ইম্প্যাক্ট অফ দি ট্যারিফ ইম্পোজিশন, কিন্তু তাদের পার্টস গুলো কিন্তু আমরা জানি সারা দুনিয়া থেকে আসে এবং অনেক পার্টস আছে চাইনা থেকে। এই জিই আপনার জেনারেল ইলেকট্রিক তারা কিন্তু ইউনাইটেড স্টেটস এর ডিফেন্স এর যে মেকানিজম আছে তার বিগ কন্ট্রিবিউটর হচ্ছে জিই, তারা কিন্তু স্কেল ব্যাক করছে তাদের অল প্রোডাকশন। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে থ্রেট দিয়ে মনে করছেন যে উনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন এক্সটার্নালি ইন্টারনালি, দ্যাট ইজ টোটালি ইকোনমিক পলিসি হিসেবে রং বলে আমি মনে করি, এবং আমার ধারণা হচ্ছে যে উইথিন এ ইয়ার অ্যান্ড ইয়ার অ্যান্ড হাফ আপনার যুক্তরাষ্ট্র রিসেশনের দিকে তার এই পলিসির কারণে আপনার ঢুকে যাচ্ছে। তাতে যদি হয় তাহলে আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যুক্তরাষ্ট্রের যে লেবার ফোর্স যেটা আছে এটাকে আমরা বলেছি যে ফুল এমপ্লয়েড, অর্থাৎ আপনি যেভাবে নতুন দিকে যান না কেন, অন্য কোন সেক্টর থেকে লেবার নিয়ে এসে ওই সেক্টর বন্ধ ঘোষণা করে অন্য সেক্টরে দেওয়া ছাড়া আপনি লেবার পাচ্ছেন না। আরো একটা জিনিস, যুক্তরাষ্ট্রের যে ইমিগ্রান্ট পলিসি তারা যেটা গ্রহণ করেছে, এটাও তাদের অর্থনৈতিক দিক দিয়ে কোনো ক্রমে ফেভারেবল না। নতুন লেবার, সে আপনি স্কিল বলেন আর আনস্কিল বলেন, এই লেবার গুলো আসার কোনো সুযোগ নেই। আমরা যারা পড়া ইউনিভার্সিটি গুলো দেখেছি যে MBA ক্লাসে আমরা আর ফরেন স্টুডেন্ট পাচ্ছি না, তারা আসছে না, তারা ইউরোপে যাচ্ছে, কানাডাতে যাচ্ছে, অন্য অন্য দেশে যাচ্ছে, যুক্তরাষ্ট্রে কেউ আসে না।
ডক্টর আলী, আমরা এসব প্রসঙ্গে
সেখানে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র প্রায় $40 থেকে $60 বিলিয়ন পার ইয়ার লস করছে ইউনিভার্সিটি গুলোর এই রেভিনিউ থেকে। সুতরাং যে সেক্টরে যান, টেকনোলজি বলেন, তাদের ইকোনমিক, এডুকেশন, অন্য অন্য সেক্টরও কিন্তু এই ট্যারিফ ইম্পোজিশন বা অন্য অন্য যে পলিসি অ্যাসোসিয়েটেড যেগুলো উনি ঘোষণা করেছেন তাতে কিন্তু এফেক্ট করছে। থ্যাংক ইউ।
আমরা যেমনটি বলছিলাম যে আরেকটি প্রশ্ন ছিল যেটার জন্য ডক্টর সেলিম জাহানের কাছে যেতে চাই, যে বাংলাদেশে এটার প্রভাব কি রকম পড়তে পারে?
এটা নির্ভর করবে একটু সময় নিয়ে, কারণ এখন যে প্রভাবটা পড়বে সেটা প্রথমত পড়বে মার্কিন অর্থনীতিতে, এবং সেই অর্থনীতির প্রভাবটা দুদিক থেকে আসবে। একটা হচ্ছে ভোক্তা হিসেবে, আপনি যখন ইউরোপীয় ইউনিয়নের কোনো পণ্য কিনতে যাবেন তখন সেটার দাম বেড়ে যাবে, সুতরাং ভোক্তা হিসেবে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আরেকটা হচ্ছে যে যারা এখানে কাজ করছে শ্রমজীবী তারা ক্ষতিগ্রস্ত হবে, কারণ এখানে যদি দেখা যায় যে ওই যে শুল্ক ইউরোপিয়ান ইউনিয়ন যদি পাল্টা শুল্ক আরোপ করে, তাহলে পরে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে যে উৎপাদন হচ্ছে সেখানে একটা মন্দা দেখা দেবে এবং সেখান থেকে ক্ষতিগ্রস্ত হবে। এখন এই যে বাণিজ্য লড়াই যেটা শুরু হয়ে গেছে, এটার প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়তে একটু সময় লাগবে, এবং আমার মনে হয় যে উন্নয়নশীল দেশগুলোতে সেই অর্থনীতির প্রভাবটা দুদিক থেকে আসবে। একটি হচ্ছে যে যদি এই লড়াইয়ের ফলে বড় বড় শক্তিগুলোর মধ্যে এক ধরনের অর্থনৈতিক মন্দা দেখা দেয় এবং উৎপাদন এবং প্রবৃদ্ধি বিঘ্নিত হয়, তো স্বাভাবিকভাবে উন্নয়নশীল দেশগুলো থেকে যে রপ্তানি করা হয় তার যে চাহিদা সেটা কমে যাবে, এবং সেই চাহিদা কমলে পরে উন্নয়নশীল দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে যে এই বড় বড় অর্থনীতিতে মন্দা দেখা দিলে আমরা প্রত্যেকেই জানি যে উন্নয়নশীল দেশগুলোর বিভিন্ন জায়গায় একটা বহিরুৎসায়ন হয়েছে, অর্থাৎ এই সমস্ত অর্থনীতির অনেক শিল্প প্রতিষ্ঠান সেই সমস্ত জায়গায় আছে, সেটা সিঙ্গাপুরে আছে, সেটা ভারতে আছে, সেটা চীনে আছে। সুতরাং সেই দিক থেকে আমার মনে হয় যে এখানে মন্দা দেখে দিলে তার একটা প্রভাব পড়বে। আর তৃতীয় এবং শেষ কথা যেটি, সেটি হচ্ছে এর ফলে হয়তোবা উন্নয়নশীল দেশগুলো উৎসাহিত হবে একে অপরের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে, এবং সংরক্ষণবাদী নীতি গ্রহণ করার দিকে একটা প্রবণতা তখন কিন্তু তাদের দেখা দিতে পারে, এবং সেটা যদি দেখা যায় তাহলে আমার মনে হয় সেটা উন্নয়নশীল দেশের প্রবৃদ্ধি এবং উন্নয়নের ক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়াবে।
জি, শ্রোতাদের জানিয়ে রাখি আপনারা হ্যালো ওয়াশিংটন শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, এবং আজকের বিষয় হচ্ছে প্রেস যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেসব ঘোষণা দিয়েছেন এবং এর সম্পর্কে বিশ্ব অর্থনীতিতে প্রভাব। ঢাকা থেকে এই মুহূর্তে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো নাজনীন আহমেদের একটা মন্তব্য শোনা যাক। নাজনীন আহমেদ,
আমি মনে করি যে সারা বিশ্বজোড়া ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO নিয়ে আমাদের এই যে পথ চলা গত কয়েক দশক ধরে, সেটার একটা জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করছি যেখানে বিভিন্ন দেশের মধ্যে এই যে শুল্ক এইগুলোকে একটা স্ট্রিমলাইন্ড হওয়া, একই মোস্ট ফেভার্ড নেশন বলে একটা আছে যেখানে বলা হচ্ছে যে প্রতিটা কান্ট্রি অন্য এক এক দেশের জন্য এক এক রকম ট্যারিফ রাখতে পারবে না, সবার জন্য একরকম হবে, আমরা বাউন্ড ট্যারিফ বা সর্বোচ্চ ট্যারিফ কত হবে সেটা নির্ধারণের চেষ্টা করছি, ট্যারিফ যেন হঠাৎ হঠাৎ ওঠানামা না করে সেটার জন্য চেষ্টা করছি। তো বিশ্ব যখন অনেক দশক ধরে চেষ্টা করে এক ধরনের একটা ভারসাম্যে পৌঁছানোর চেষ্টা করছে বিভিন্ন দেশের মধ্যে শুল্কের ব্যাপারে, সেই সময় আমি মনে করি যে US চায়না ট্রেড ওয়ারটা আসলে নতুনভাবে সংকটের একটা জন্ম দিচ্ছে, কারণ WTO-র বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনের ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রেই আমাদের অনেক সমস্যা আছে, সেইখানে নতুন করে আবার এই ইস্যুটা ভারসাম্যটা নষ্ট করবে, কারণ US যখন ট্যারিফ বসাবে সেটা কিন্তু শুধু WTO-র রুলস অনুযায়ী শুধু কয়েকটা দেশের জন্য হবে না, এটা কিন্তু সব দেশের জন্যই, তাকে মোস্ট ফেভার্ড নেশনের আওতায় সব দেশের জন্যই ট্যারিফটা একই রকম রাখতে হবে।
আপনাকে ধন্যবাদ। ঢাকা থেকে আরেকজন অর্থনীতিবিদ আছেন ডক্টর মুস্তাফিজুর রহমান, সম্মানীয় ফেলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তার মন্তব্য।
আমার মনে হয় যে বর্তমানে যে বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে আমি বলবো, এটার ফলে স্বল্প ও দীর্ঘমেয়াদী যেমন অভিঘাত হবে তেমনি আবার প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ অভিঘাত হবে বলে আমার মনে হয়। প্রথমত যেটা সেটা হলো যে এই বাণিজ্য যুদ্ধের ফলে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র যে একটা বহুপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে একটা শৃঙ্খলার মধ্যে আনার যে একটা প্রচেষ্টা ছিল সেটা একটা বড় আমার মনে হয় যে আঘাতের সম্মুখীন হলো, কারণ মার্কিন যে প্রতিরক্ষণ যেসব শুল্ক আরোপ করা হচ্ছে এবং তার প্রতিক্রিয়ার ফলে ইউরোপ, চীন এবং এখন ভারতও দেখা যাচ্ছে যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, এর ফলে বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যকারিতা মূলত বলা যায় যে এটা নষ্ট হয়ে গেল না বললেও আমি বলবো যে স্থগিত হয়ে গেল। এটা বিশ্ব বাণিজ্যের জন্য খুব একটা অশনি সংকেত বলেই আমার মনে হয়, কারণ এখন বিভিন্ন দেশ তারা নিজের স্বার্থ সংরক্ষণ করার চেষ্টা করবে, অন্যর বাজারে ঢোকার চেষ্টা করবে নিজের বাজারকে প্রতিরক্ষণ দিয়ে, আবার অন্য যে পার্টি আছে তারাও চেষ্টা করবে তাদের নিজের বাজারকে প্রতিরক্ষণ দিয়ে অন্য বাজারে যেতে। তার অর্থটা হলো যে এখন একটা শুল্ক যুদ্ধ শুরু হবে এবং বিভিন্ন মাত্রায় শুল্কের হার বাড়তে থাকবে। বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় যে শুল্ক হার কমিয়ে আনা, অশুল্ক বাধা দূর করা, এগুলার যে একটা প্রচেষ্টা আমরা দেখেছি সেটা কিন্তু খুব বড়ভাবে এটা ব্যাহত হলো। এর ফলে যেটা হবে সেটা হলো যে যে ছোট ছোট যেসব দেশগুলি আছে তারা কিন্তু যে কোনো একটা সমস্যা হলে বিশ্ব বাণিজ্য সংস্থার ডিসপিউট সেটেলমেন্ট বডিতে যে সেটার জন্য একটা সুরক্ষা পাওয়ার একটা সুযোগ ইত্যাদি ছিল সেই সুযোগগুলো কিন্তু এখন আর থাকবে না।
ধন্যবাদ আপনাকে। আসলে বাণিজ্য যুদ্ধ সম্পর্কে তো আমরা শুনলাম, কিন্তু একটা বড় প্রসঙ্গ দুজনই উত্থাপন করেছেন, ডক্টর নাজনীন আহমেদ এবং ডক্টর মুস্তাফিজুর রহমান, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কিংবা বিশ্ব বাণিজ্য সংগঠনের ভূমিকা সম্পর্কে। ডক্টর সেলিম জাহান,
আমার মনে হয় যে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্ব বাণিজ্যে আমরা ওঠানামা বহুদিন যাবত দেখেছি এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মাধ্যমে বিশ্ব বাণিজ্যকে ঠিক নিয়ন্ত্রণ নয় কিন্তু একটা শৃঙ্খলার মধ্যে আনার আমরা চেষ্টাও আমরা দেখেছি। অনেক সময় আমরা দেখেছি যে দেশগুলো দ্বিপাক্ষিকভাবে ব্যবস্থা গ্রহণ করে এবং তার ফলে অন্যান্য দেশও ক্ষতিগ্রস্ত হয়। এখন সেখানে যেটা বলা হয়েছে যে এই পথটা খুব সুগম নয়, মসৃণও নয় এবং সেখানে অন্য সমস্যাও আছে, তো তার মধ্যে যখন আমরা অনেক অগ্রগতি অর্জন করেছি তখন নতুন করে যদি এই রকমের একটি দ্বিপাক্ষিক শুল্ক যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে পরে যে নিয়ম কানুনগুলো আছে, যে নিয়মাবলীগুলো আছে এবং যে একটি অভিন্ন কাঠামোর মধ্যে আমরা বিশ্ব বাণিজ্যকে আনার চেষ্টা করেছিলাম সেটা কিন্তু বিঘ্নিত হবে, এবং সেটা বিঘ্নিত হলে পরে আমার মনে হয় যে একটি প্রভাব পড়বে সব দেশের মানুষের উপরে, ভোক্তা হিসেবে এবং শ্রমিক হিসেবে। আর দ্বিতীয় যেটি হচ্ছে যে এর ফলে বিভিন্ন ছোট দেশ, মাঝারি দেশ তারা কিন্তু উৎসাহিত হবে স্বাভাবিকভাবেই তাদের নিজস্ব বাজার সংরক্ষণের জন্য এবং সঙ্গে সঙ্গে অন্যান্য দেশের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা গ্রহণের জন্য যখন একটি দেশ অন্য দেশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এবং যে কথাটি দিয়ে আমি প্রথমে শুরু করেছিলাম যে প্রত্যেকেই যদি আমরা চেষ্টা করি যে আরেকজনের একটি চোখকে অন্ধ করে দেব তাহলে কিছুদিন পরে দেখা যাবে যে সারা বিশ্বে সবাই আমরা অন্ধ হয়ে বসে আছি।
সেই এই প্রসঙ্গে আরেকটি কথা উঠে এসেছে পরোক্ষভাবে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত বহুপাক্ষিক সম্পর্কের চাইতে দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে বেশি আগ্রহী, সেটা আমরা বাণিজ্যের ক্ষেত্রেই বলি কিংবা রাজনীতির ক্ষেত্রেও বলি কিংবা অন্যান্য জোটের ব্যাপারেও বলি। তো ডক্টর শওকত আলী, আপনি কি মনে করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প কি দ্বিপাক্ষিক নীতির বড় সমর্থক?
হ্যাঁ, উনি এটা তার ডিক্লেয়ার্ড পলিসি বলেই এটা অনেক আগেই তিনি এটা বলেছেন। আমি জানি না এর পিছনে কি যুক্তি আছে যে একটা গ্লোবালাইজড ইকোনমি দীর্ঘদিন থেকে চলছে। এখানে আমাদের মনে রাখতে হবে যে প্রশ্নগুলো বারবার এসেছে 1950s, 60s, 70s, 80s-এ যে কোল্ড ওয়ার চলত তখন কিন্তু আমরা একজন আরেকজনের বিরুদ্ধে এই ধরনের ট্যারিফ একটা পেনাল্টি ট্যারিফ হিসেবে আমরা ব্যবহার করেছি। এটা দীর্ঘদিনের অর্থনীতিবিদদের প্রায় 150 বছরের সংগ্রামের একটা সফলতা আসে এই গ্লোবালাইজেশন বা ফ্রি ট্রেড। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমি এই প্রসঙ্গে বলতে চাই যে WTO-র ডক্টর নাজনীন যেটা বলছেন, ডক্টর সেলিম জাহান যেটা বলছেন, এখানে একটা ক্লজ ছিল বা আছে এখনো, সেটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি প্রশ্নে যদি কখনো আসে কোনো দেশে, তখন তারা ট্যারিফ ইম্পোজ করে। আপনারা মনে রাখবেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমেই তিনি ইনভোক করেছেন যেটা আমার ন্যাশনাল সিকিউরিটি, যেটা নিয়ে কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো এটাকে লাফিং স্টক বলেছে, যে আমাদের বিরুদ্ধে ট্যারিফ দিয়ে ইউরোপও তাই করেছে, যে আমরা তাহলে কি যুক্তরাষ্ট্রের শত্রু যে সেখানে এটা করা হয়েছে। যে প্রশ্নটা আনিস ভাই আপনি করছেন, এখানে দেখেন চাইনার প্রেসিডেন্ট জিনপিং ঘোষণাই করেছে মেড ইন চাইনা 2025, তার মানে তার অর্থ দাঁড়ায় চাইনা ফার্স্ট। এখন আপনি বলছেন আমেরিকা ফার্স্ট, ওটা বললো উনি বলছেন আমরা চাইনা ফার্স্ট, আমার বাংলাদেশের লোক আমরা কি মনে করবো যে আমরা দ্বিতীয়, আমরা বলবো আমার বাংলাদেশ ফার্স্ট। তাহলে আপনি দ্বিপাক্ষিক যে জিনিসগুলো আপনি গ্রহণ করছেন, আপনি কিভাবে এটাকে উইন করবেন? সুতরাং উনি যেটা মনে করছেন দ্বিপাক্ষিক, আমি মনে করি যে এটা 1950s 60s 70s এইটা একটা চিন্তা, পুরনো চিন্তা, এটা দিয়ে পারবেন না। আমি একটু বাংলাদেশ প্রসঙ্গে একটু কথা বলতে চাই।
আমরা 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 আরো প্রশ্ন আছে, কাজেই আমরা আমি খুব অনুরোধ করব আমাদের আমাদের সম্মানিত প্যানেলিস্টদের যে উত্তর যতটা সংক্ষেপে দেয়া যায়, প্রশ্ন আরো আসবে। ঢাকা থেকে নাজনীন আহমেদ আরেকটু মন্তব্য করেছেন চীনকে কেন্দ্র করে।
চায়নাও যখন আরোপ করবে তার মার্কেটে, এবং সেটাও কিন্তু তখন চায়না অন্য দেশের জন্য আরোপ করবে, তো পুরোপুরি আমাদের মানে এক একটা দেশের তো একটা বাজার, কোন কোন জায়গায় আমরা যাচ্ছি, ট্রেড কম্পিটিশন, এগুলো এক ধরনের একটা গতির মধ্যে চলছে। সেখানে হঠাৎ করে এই বিষয়টা, এই ট্রেড ওয়ারটা আসলে ইম্প্যাক্টটা কি হবে, বিশেষ করে স্বল্পোন্নত দেশ যাদের অত এক্সপোর্টের বাস্কেট অত ডাইভার্সিফাইড না, অনেক রকম প্রোডাক্ট নাই, তাদের কিন্তু নির্ধারিত কিছু বাজার আছে, তো সেই জায়গায় সেই ক্ষেত্রে সমস্যাগুলো আমি মনে করি যে নতুন ধরনের ডাইমেনশন নিতে পারে।
ধন্যবাদ। এবং ঢাকা থেকে আবারও ডক্টর মুস্তাফিজুর রহমান।
দ্বিপাক্ষিক সম্পর্কের উপর ভিত্তি করে যে শক্তিশালী বেশি হবে সে চেষ্টা করবে অন্যের উপরে তার বিভিন্ন যে শুল্ক আরোপ ইত্যাদি করে তার বাণিজ্যকে বাধাগ্রস্ত করতে, এবং দেখা যাবে যে এটার ক্ষেত্রে অনেক সময় অর্থনৈতিক স্বার্থ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক স্বার্থেও এই বাণিজ্যকে ব্যবহার করা হবে। সুতরাং আমি বলবো যে মধ্য দীর্ঘমেয়াদে বিশ্ব বাণিজ্য যে একটা বহুপাক্ষিক বাণিজ্য সম্পর্কে যে একটা শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করা হচ্ছিল সেটা ব্যাহত হবে। আর স্বল্পকালীন ভাবে যেটা বলা যেতে পারে সেটা হলো যে চীন এবং ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়ন তো বটেই, তারাও মার্কিন বিভিন্ন পণ্যের উপরে শুল্ক আরোপ করবে, এটার ফলে ভোক্তার উপরে চাপ পড়বে, কারণ আলটিমেটলি এটা যারা উৎপাদক তার উপরে যেয়ে পড়বে অথবা ভোক্তার উপরে যেয়ে পড়বে, এবং সর্বশেষ বিচারে ভোক্তা এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং মুক্ত বাণিজ্যের যে ইতিবাচক দিকগুলো ছিল সেটা কিন্তু আমরা দেখবো যে বাধাগ্রস্ত হচ্ছে। সুতরাং সবটা মিলিয়ে এটার ফলে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি যেটা সেটার উপরেও কিন্তু নেতিবাচক প্রভাব পড়বে, কারণ কস্ট অফ ডুইং বিজনেস বাড়বে, উৎপাদন খরচ বাড়বে, ভোক্তার যে ভোগ ব্যয় সেটা বাড়বে, সঞ্চয়ের উপরে নেতিবাচক প্রভাব পড়বে, বিনিয়োগের উপরে নেতিবাচক প্রভাব পড়বে, এবং তারপরে আমার মনে হয় যে 2007-08 পরে যে একটা বৈশ্বিক একটা চাঙ্গা ভাব আমরা দেখছিলাম সেটাও ক্ষতিগ্রস্ত হবে।
জি, এই সব মন্তব্যের পরিপ্রেক্ষিতে ডক্টর সেলিম জাহান আপনি কি মনে করেন?
মনে করি তিনটে কথা। একটি হচ্ছে যে বাণিজ্য তো শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন কিংবা উন্নয়নের একটি মাত্র পথ নয়, আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে বাণিজ্যকে একটি অস্ত্র হিসেবেও ব্যবহার করা হয়, এবং অস্ত্র হিসেবে একটি দেশকে শাস্তি দেওয়ার জন্য, অস্ত্র হিসেবে একটি দেশের প্রতি অন্য ধরনের মনোভাব পোষণের জন্য এটাকে ব্যবহার করা হয়। সুতরাং বাণিজ্য ব্যাপারটি ঠিক অর্থনৈতিক নয়, এটার একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে এবং এটার একটা নিরাপত্তার প্রেক্ষাপট আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যে কথাটি বলে এই শুল্ক আরোপ করা হচ্ছে সেটা হচ্ছে যে এই শুল্ক আরোপিত হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে। তো আমি ঠিক নিশ্চিত নই যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যে গাড়িগুলো আসে সেগুলো কিংবা এই জাতীয় পণ্যগুলো যেগুলো যুক্তরাষ্ট্রের বাজারে আসছে তার সাথে জাতীয় নিরাপত্তা আমরা যেটাকে বলে থাকি সেইটে কতখানি সম্পৃক্ত সেটার ব্যাপারে আমি নিশ্চিত নই। সুতরাং আমার মনে হয়েছে যে অনেক ক্ষেত্রেই হয়তোবা এই জাতীয় নিরাপত্তাটিকে একটি অজুহাত হিসেবে ব্যবহার করা হয়েছে এই শুল্ক বসানোর জন্য। আর তৃতীয় কথা হচ্ছে যে অনেকেই বলছেন যে এটা দ্বিপাক্ষিক দৃষ্টিভঙ্গি থেকে এটা করা হয়েছে, আমি বলবো এটা একপাক্ষিক দৃষ্টিকোণ থেকে করা হয়েছে। এবং সেই একপাক্ষিক দৃষ্টিকোণটা হয়েছে যে যুক্তরাষ্ট্র প্রথম এবং যুক্তরাষ্ট্র সর্বশ্রেষ্ঠ, এবং যুক্তরাষ্ট্রের যে ব্যাপারগুলো এবং আমরা যেটা করতে চাই সেটা আমরা বাকি বিশ্বের উপরে চাপিয়ে দেওয়ার মতো আমাদের ক্ষমতা এবং সুযোগ আছে। আমার মনে হয় যে এই যে একচোখা একপাক্ষিক দৃষ্টিভঙ্গি সেটা থেকেই হয়তো বিভিন্ন শুল্ক বিভিন্ন নীতিমালার উৎস।
জি ধন্যবাদ। আমাদের আরেকজন শ্রোতা এখন লাইনে আছেন, মুকুল সর্দার। হ্যালো, হ্যালো, জি আপনি বলুন।
হ্যালো, আমি শুনছি
না, আপনি বলুন আপনার প্রশ্ন।
আমি মুকুল সর্দার, বাকফ খুলনা, বাংলাদেশ থেকে আজকের হ্যালো ওয়াশিংটনের সম্মানিত প্যানেলিস্ট এবং সদস্যতা সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আলোচকবৃন্দ কিছুক্ষণ আগে একটি বিষয়ে আলোচনা করছিলেন, যেটি যে বিশ্ব বাণিজ্য সংস্থার ভূমিকা নিয়ে। এই প্রসঙ্গে আমি একটু মিস্টার ট্রাম্প যে সিদ্ধান্তটি নিয়েছেন বা মার্কিন যুক্তরাষ্ট্র পরিবর্তনের ক্ষেত্রে কোন ভূমিকা পালন করতে পারেন কিনা, এবং যদি বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে কোন সিদ্ধান্ত আসে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সেই সিদ্ধান্তটিকে আসলে কতটা সম্মান করবে? সম্মানিত
প্রভাব এটা কতখানি অন্যান্য দেশের উপর এবং কতখানি বাধ্যবাধকতা রয়েছে? ডক্টর শওকত আলী
জি, উনি যে প্রশ্ন করছেন খুলনা থেকে, এটা হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একটা কোটা আছে, যে ইন্টারন্যাশনাল কোটা, তাদের যে নিজস্ব একটা বিচার আছে। আমরা ইন দি পাস্ট দেখেছি যে যুক্তরাষ্ট্র কমপক্ষে 40 বার ইন্ডিয়াকে এই কোটে নিয়েছে, ইন্ডিয়াও যুক্তরাষ্ট্রকে কমপক্ষে 20-25 বার নিয়েছে, এবং দুই পক্ষের এই বিষয়গুলো তখন নিষ্পত্তি হয়েছিল। কিন্তু এর কার্যকারিতা সম্পূর্ণ এখন হারিয়ে গেছে। এটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আর ইনফ্লুয়েন্স করতে পারছে না, যেটা ডিসিপ্লিন বডি হিসেবে তাদেরকে এখানে নিতে পারছে না, ফলে সমস্ত জায়গায় একটা ডিজারে শুরু হয়ে গেছে। আমি একটু প্রশ্নটা বাংলাদেশ সম্পর্কে যে প্রশ্নটা এসেছিল, আমরা রপ্তানি করি গার্মেন্ট হচ্ছে খুব বেশি। আমরা যারা একটু খবর রাখি তারা জানি যুক্তরাষ্ট্রে কিন্তু তাদের টেক্সটাইল বা গার্মেন্ট শিল্পের একটা খুবই ভেরি সেন্সিটিভ একটা বিষয় আছে। তারা একসময় মেক্সিকোকে প্রায় 120% আপনার ট্যারিফ ইম্পোজ করে এই টেক্সটাইলের উপরে। সুতরাং যখন এই বাণিজ্য যুদ্ধগুলো যেটা বলি আমরা রিটালিয়েশন যেটা শুরু হয়ে গেছে, এটা কিন্তু সব জায়গায় পড়বে, এ থেকে বাংলাদেশ কোন রকম মুক্তি পাবে না। দ্বিতীয় কথা, যে চায়নার সাথে যে সংঘর্ষটা চলছে, চায়নার কিন্তু বিজনেস রয়েছে সব জায়গায়, সে তাদের নামে বেনামে এই আপনার অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি বলেন, স্টিল ইন্ডাস্ট্রি বলেন, অন্যান্য প্রোডাক্ট গুলো যেটা দেখেন সেগুলো শুধু রয়েছে। এখানে আরো একটা জিনিস যে প্রশ্নটা এসেছে, যে বাণিজ্য শুধু এর ভিতরে সীমাবদ্ধ নাই, ট্যারিফের ভিতরে। গতকালকেও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যেটা উনি একটা সংগঠনের নাম বলেছেন, এটার নাম হলো CFIUS, কমিটি অন ফরেন ইনভেস্টমেন্ট ইন ইউএস। এরা হচ্ছে মেইনলি ইনভেস্টমেন্ট করে টেকনোলজি ক্ষেত্রে, সিলিকন ভ্যালি থেকে অন্যান্য জায়গাগুলো। এখানে হিউজ হাইলি পেড আমাদের এমপ্লয়ি রয়ে গেছে যুক্তরাষ্ট্র থেকেই, শুধু হায়ার করে না তারা, এসব ক্ষেত্রে আমরা জানি যে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়ান লোকও এই সমস্ত সংগঠনে কাজ করে এবং এরা কাজ করে। কিন্তু উনি বলছেন যে যুক্তরাষ্ট্র, এই যে যুক্তরাষ্ট্রে যারা ইনভেস্টমেন্ট করবে চায়না থেকে বা বিদেশ থেকে, এই ইনভেস্টমেন্ট গুলো স্ক্রুটিনাইজ করবেন, এমনকি তারা বন্ধ করতে পারেন। তাহলে দেখেন, ট্যারিফ দিয়ে শুরু হয়েছিল, এখন আপনি যুক্তরাষ্ট্রের নিজস্ব ইনভেস্টমেন্টের আপনার যে ক্রাইটেরিয়া তারা নির্ধারণ করতে যাচ্ছে, এদিকে আপনি আর এক স্টেপ আপনি এগিয়ে গেছেন, শুরু হয়ে গেছে সেখানে। অন্যান্য দেশগুলোর ক্ষেত্রেও আমরা দেখব যে এই বাণিজ্য যুদ্ধগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়বে।
বাংলাদেশের ব্যাপারে
বলে যে এটা কিন্তু উই আর অল লুজার, স্পেশালি আপনার যারা কনজিউমার রয়েছে, অনেক ক্ষেত্রে ইনভেস্টররাও তারা লুজার হচ্ছে, যেটা আমরা দেখছি হার্লি ডেভিডসনের কোন
ডক্টর আলী আমাদের হাতে সময় খুব কম, একটু পরেই অনুষ্ঠান শেষ হয়ে যাবে, তো বাংলাদেশের ব্যাপারে কিছু মন্তব্য আছে আমরা আবারও বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদের কাছে যাচ্ছি।
মানে কটনের উপরে যদি ট্যারিফ ইম্পোজ করা হয় তখন দেখা যাবে যে যেহেতু মানে চায়না হচ্ছে মানে চায়নার বাজারটা হচ্ছে হিউজ কটন ইম্পোর্টার ফ্রম ইউএস, অর্থাৎ ইউএস এর কটন এক্সপোর্ট একটা বড় অংশ চায়নাতে হয়, কাজে সেখানে দেখা যাবে যে সেটা যদি এক্সপোর্ট হতে না পারে তখন কিন্তু অনেক অনেক কটন থেকে যাবে এবং সেইটা বাজার সেটা তখন সস্তা হবে, বাংলাদেশ সেটা সস্তায় কটন কিনতে পারবে এবং সেটা হয়তো আমাদের গার্মেন্টস সেক্টরের জন্য সুবিধাজনক হবে। তো এইগুলো সবকিছুই হচ্ছে সম্ভাবনা। আবার অন্যদিকে একটা তো প্রোডাক্ট শুধু সুবিধা হলে হবে না, আমাদের তো অনেক প্রোডাক্ট, আমার ইউএস এর মার্কেটে আমরা ভারী শিল্প রপ্তানি না করলেও এই ট্রেড ওয়ার কোথায় যে দাঁড়ায় এবং ট্যারিফ কোন কোন দ্রব্যের উপর চলে আসে তখন সেটা আমাদের প্রোডাক্টের উপরে প্রভাব ফেলবে কিনা সবকিছু দেখার ব্যাপার। ওভারঅল আমি মনে করি যে এটা ওয়ার্ল্ড ইকোনমি যেখানে শুল্ক নিয়ে ডাব্লিউটিওর আন্ডারে দীর্ঘদিন নেগোসিয়েশনের মধ্য দিয়ে যে বিভিন্ন রকম ভারসাম্যে পৌঁছাতেই হিমশিম খাচ্ছে, নানা রকম জটিলতার মধ্যে আছে, ইউএস চায়না ট্রেড ওয়ারটা সেই জটিলতার মধ্যে আরো নতুন জটিলতা অ্যাড করতে যাচ্ছে এবং সেইটাতে আসলে আলটিমেট ইম্প্যাক্ট কি হবে সেটা নির্ভর করে এইটার এই ট্রেডের পাশাপাশি যে রাজনৈতিক অর্থনৈতিক কিছু পলিটিক্যাল ইকোনমিক ব্যাপার থাকে যেটা এক ধরনের পাওয়ার গেম, এখানে সেই জায়গাটা যে কোথায় থাকে, এটা কি শুধু ট্রেডেই রয়ে যাবে না অন্যদিকে যাবে এবং তার ইম্প্যাক্টটা কোথায় যাবে, এটা আসলে এখন আমাদের নতুন করে চিন্তার ব্যাপার। এবং যখন এই নতুন করে ট্রেড রুলস এবং গেমস যখন হবে তখন আমি মনে করি স্বল্পোন্নত দেশগুলোর বিশেষ করে চিন্তার ব্যাপার আছে এবং ক্লোজলি আসলে তারা অবজার্ভ করতে হবে যে এই ট্রেড ওয়ারের ইম্প্যাক্ট তাদের উপরে কিরকম আসছে।
নিশ্চয়ই ডক্টর নাজনীন আহমেদ যে কথাটা বলছিলেন সেটা তো অবশ্যই এর সামগ্রিক ইম্প্যাক্ট এবং বিভিন্ন রকমের ইম্প্যাক্টের কথা বলেছেন, কিন্তু নাজনীন আহমেদ এর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে চীনের বাজারের উপর শুল্ক আরোপ করলে চীনা দ্রব্য সম্ভবত খানিকটা সস্তা হবে এবং সেটা বাংলাদেশের জন্য একটু লাভজনকও হতে পারে। তো আমি প্রথমেই খুব সংক্ষেপে বলার জন্যে ডক্টর সেলিম জাহানের কাছে যাচ্ছি।
আমার মনে হয় যে আমাদের এই পুরো ব্যাপারটিকে তো খুব সরলীকরণ করে দেখাটা ঠিক হবে না এবং এক রৈখিক ভাবে দেখাটাও ঠিক হবে না, কারণ এটা একই অন্যের সঙ্গে সম্পৃক্ত। একটি দেশ কোনো ব্যবস্থা গ্রহণ করলে অন্য দেশ কোন ব্যবস্থা গ্রহণ করবে সেটি আমরা এখনো জানি না এবং তার ফলে কিছু কিছু সুযোগ হয়তো আসবে কিন্তু সেই সঙ্গে সঙ্গে কিছু কিছু অসুবিধা এবং ঝুঁকিও আসবে। তো সুযোগ এবং ঝুঁকির পাল্লা কোন দিকে শেষ পর্যন্ত যাবে সেটি এত বেশি শক্তি এবং এত বেশি বিভিন্ন প্রভাবের দ্বারা প্রভাবিত হবে সেটা সম্পর্কে শেষ কথা বলার আমার মনে হয় সময় আসেনি। আর দ্বিতীয় একটি কথা খুব ছোট্ট করে বলতে চাই যে একটি প্রশ্ন এসেছিল যে এই ব্যাপারে যদি বিশ্ব বাণিজ্য সংস্থা কোনো কথা বলে কোনো পরামর্শ দেয় সেটা যুক্তরাষ্ট্র গ্রহণ করবে কিনা। ইতিহাস থেকে অন্তত বলতে পারি আমার মনে হয় সেই সম্ভাবনা খুবই কম এবং সেখানে হয়তো সেখান থেকে কোনো রকমের যদি কথা বলা হয় কোনো রকমের যুক্তি দেখানো হয়তো বা যুক্তরাষ্ট্র সেটাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে যাবে। সুতরাং আমি মনে করি যে পুরো ব্যাপারটি সারা বিশ্বের বাণিজ্য অর্থনৈতিক উন্নয়ন এবং রাজনৈতিক অর্থনৈতিক দিক থেকেই একটি অশনি সংকেত।
ডক্টর নাজনীন আহমেদ যে কথাটা বলছিলেন যে বাংলাদেশে এর একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়তে পারে, একটা সদর্থক প্রভাব পড়তে পারে, সে সম্পর্কে ডক্টর শওকত আলী খুব সংক্ষেপে।
এখানে একটা সুযোগ আছে, সেটা হচ্ছে যেটা চীন করেছে অলরেডি আমরা সাউথ এশিয়া এবং ইস্ট ইউরোপের দেশগুলোতে, তারা বিভিন্ন ইন্ডাস্ট্রি তারা তৈরি করছে যেখান থেকে তারা যুক্তরাষ্ট্রে আপনার এক্সপোর্ট করার চেষ্টা করছে। এদিক দিয়ে একটা সম্ভাবনা আছে যে আপনার চীন যদি বাংলাদেশকে মনে করে যে এই প্রোডাক্ট গুলো বাংলাদেশে তৈরি করে যুক্তরাষ্ট্রে এক্সপোর্ট করা যায় এটা এটাই স্ট্র্যাটেজিক পলিসি আছে, সেদিক দিয়ে আমাদের সুবিধা আছে। কিন্তু মনে রাখতে হবে যে কোনো দেশ চীনের সাথে আপনার বাণিজ্য চুক্তি যদি থাকে তাহলে দেখতে হবে যে আমাদের কম্পোনেন্ট গুলো কি আছে। চীন আমাদের দেশে তেমন কোনো টেকনোলজি নির্ভর কোনো জিনিস আমরা খুব বড় একটা কিনে নে, অন্যান্য প্রোডাক্টের ভিতরে যেগুলো আসে তাতে হয়তো কিছুটা সুবিধা হতে পারে আমাদের জন্য হতে পারে বা এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার দেশের জন্য কিছু একটা সুবিধা হতে পারে। এবং চীনের নীতি হচ্ছে এই যে তাদের বিজনেসগুলোকে তারা ডাইভার্সিফাই করে, তারা বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গায় নিয়ে যায়, সেখানে তারা ভালো ইনভেস্টমেন্ট করে, যেটা যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে। এবং এই কারণেই যুক্তরাষ্ট্র যতই চেষ্টা করুক না কেন, আপনার এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশে তাদের এই ধরনের কোন ইনভেস্টমেন্ট অ্যাপারেটাস না থাকাতে এই যুদ্ধেতে আমি দেখছি যে ইভেনচুয়ালি যদিও আমরা লুজার হব, কিন্তু যুক্তরাষ্ট্রের যে চিন্তা ভাবনা তার থেকে তারা কোনো খুব বেশি উপকৃত হবে, শুধু না তাদের ডলার ভ্যালুয়েশনে ডলার ভ্যালু কমে যেতে পারে এবং ডিপ্রেশন শুরু হতে পারে, যেটা আমরা মনে করি যে আগামী বছরের বিগিনিং অফ দি নেক্সট ইয়ার এটা আমরা এই ব্যর্থ পলিসির খেসারত আমাদের।
আমরা আমরা অনুষ্ঠানের প্রায় প্রান্তিক পর্যায়ে আছি, খুব সংক্ষিপে ডক্টর সেলিম জাহান আপনি যদি একটু এর মানে উপসংহার টানেন।
আমার মনে হয় যে যে কথাটি দিয়ে শুরু করেছিলাম যে এটি বর্তমানে প্রাথমিক অবস্থায় আছে, আমরা নানান বিষয় নিয়ে হয়তো চেষ্টা করছি প্রাক্কলন করতে কোন দিকে এর গতিধারা যাবে, তো সেইটা সম্পর্কে এখনো শেষ কথা বলার সময় আসেনি। দেখা যাক বাকি বিশ্বের দেশগুলো কি ব্যবস্থা গ্রহণ করে, দেখা যাক যুক্তরাষ্ট্র পরবর্তীতে কি ব্যবস্থা গ্রহণ করে, এবং এর পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে যথেষ্ট পরিমাণে এটার প্রতি আমাদের নজর দেওয়া দরকার।
হ্যাঁ, আসলে আসলে এই প্রসঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা লক্ষ্য করেছি যে প্রেসিডেন্ট ট্রাম্প এই যে শুল্ক আরোপ করছেন এবং শুল্কের পরিমাণও হয়তো বাড়াচ্ছেন, যেমন আমরা 25% ইস্পাতের উপর এবং 10% অ্যালুমিনিয়ামের উপর শুল্কের কথা শুনেছি, এই বিষয়গুলো অবশ্যই আমাদের সকলের জন্যে উদ্বেগের কারণ। ডক্টর সেলিম জাহান, ডক্টর শওকত আলী, আপনাদের আন্তরিক ধন্যবাদ। আমি অনুষ্ঠান এখানেই শেষ করছি, আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
শ্রোতাবন্ধুরা, আপনারা এতক্ষণ আনিস আহমেদের সঞ্চালনায় হ্যালো ওয়াশিংটন শুনছিলেন। আজকের বিষয় ছিল যুক্তরাষ্ট্রে বিদেশি পণ্যের ওপর শুল্ক আরোপ ও বাণিজ্য লড়াই, আর আমরা অপেক্ষা করছি সংক্ষিপ্ত সংবাদের জন্য। আমাদের আমরা দেখতে পাচ্ছি যে সরকার কবিরুদ্দিন এসে গেছেন, তো এখন শুরু হচ্ছে সংক্ষিপ্ত সংবাদ।
ভ্রমণ নিষেধাজ্ঞা সম্পর্কে ট্রাম্পের আদেশ বহাল রেখেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অল্প ভোটের ব্যবধানে 5 মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার আদেশ বহাল রাখে। এর ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অন্যতম একটি বিতর্কিত নীতি বাস্তবায়নের ব্যাপারে জয়ী হলেন। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল কোর্টের বিচারপতি সীমান্ত অতিক্রমের পর মা বাবার সংস্রব থেকে বিচ্ছিন্ন শিশু সন্তানদেরকে আবার মা বাবার সঙ্গে একত্রে মিলিত করবার রায় দিয়ে সরকারের প্রতি নির্দেশ জারি করেছেন। যুক্তরাষ্ট্র বিদেশ থেকে বিনিয়োজিত প্রযুক্তি সংশ্লিষ্ট বিনিয়োগ যাতে দেশের নিরাপত্তার জন্য হুমকি না হয় সে ব্যাপারটি পর্যালোচনা করে দেখবার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প আইন অনুমোদন করতে বলে চাপ দিচ্ছেন কংগ্রেসকে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য এখন বেজিংয়ে রয়েছেন। বিশ্বের মহাবলী দুই অর্থনৈতিক দেশের মধ্যেকার বর্ধমান কূটনৈতিক, সামরিক ও অর্থনৈতিক চাপানউতোরের মাঝখানে অনুষ্ঠিত হচ্ছে এই আলোচনা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বল্টনকে আজ বুধবার বলেছেন যে বল্টনের মস্কো সফর যুক্তরাষ্ট্র রুশ সম্পর্ক পুনঃস্থাপনের আশ্বাসকে আরও সুসংহত করবে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে হাজার হাজার আইএস লড়াকু 34টি প্রদেশের 9টিতেই তাদের অবস্থান সুসংহত করছে বলে রাশিয়া যে দাবি করেছে, আফগানিস্তান কর্তৃপক্ষ সে দাবি প্রত্যাখ্যান করেছেন। তাহেরা,
ধন্যবাদ। আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সেলিম হোসেন এবং প্রকৌশলী ছিলেন রবার্ট ওয়েগনার, আর আমাদের সাথে ফেসবুক লাইভে ছিলেন মাসুদ মারফি। আমি তাহিরা কিবরিয়া সবাইকে আরও একবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.